الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم فقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ أو كما قال النبي صلى الله عليه وسلم جناب صدر محترم اطر الاقار ائمة مساجد علماء حضرات ও এলাকার সর্বস্তরের গণ্যমান্য মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে বা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করেছেন, আমরা দিনই মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক লাভ করেছি এবং কিছু ভাইকে আল্লাহ তাআলা এই মাহফিলের ইন্তেজাম করার তৌফিক দান করেছেন। তারা যদি ইন্তেজাম না করত, উলামায়ে কেরামকে দাওয়াত না করত, এটার প্রসার প্রসার না করত, তাহলে এই দিনই মাহফিল আমরা পাইতাম না। এর জন্য আমি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছি, সেই সাথে যারা এর জন্য জান মালের কুরবানি পেশ করছেন তাদেরও শুক্রিয়া আদায় করতেছি। হাদিস আসছে, তোমরা যদি বান্দার শুক্রিয়া আদায় না করো, সরাসরি আল্লাহর শুক্রিয়া আদায় করো, আল্লাহ তোমাদের শুক্রিয়া কবুল করবেন না। যে বান্দার মাধ্যমে তোমরা নিয়ামত পাইলে, আগে সেই বান্দার শুক্রিয়া আদায় কর, এটা আল্লাহ চান, তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় কর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমাকে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত এর তাফসীর পেশ করতে বলা হয়েছে, আমি ইনশাআল্লাহ সংক্ষেপে পেশ করব। তার আগে সময়ের দাবি হিসেবে দুটো বিষয় বলে রাখতে চাচ্ছি। এটা একজন মুফতি হিসেবে আমার দায়িত্ব, আমাদের নজরে এলেমে যদি কোন বিষয় আসেন যেটা শরীয়তে আপত্তিকর, তো সেটা বলে দেওয়া আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। তা না হলে আল্লাহর কাছে আমাদের পাকড়াও হয়ে যাবে, তোমাকে আলেম কেন বানানো হয়েছিল? শরীয়তের হেফাজত করার জন্য তোমাকে আলেম বানানো হয়েছিল। কারণ যখনই বিন্দু মাত্র এদিক ওদিক হবে, তো তোমার দায়িত্ব ছিল সেটা বলে দেওয়া, আমাদেরকে পাকড়াও করা। এই জন্য আমার বয়ানের আগে কথাগুলো বলতে হচ্ছে। এইমাত্র কালি সাহেব বসা আছেন, সুন্দর তেলাওয়াত করলেন, সবাই আমরা খুশি হয়ে গেছি, আল্লাহু আকবার বলছি, ঠিক আছে। কিন্তু তেলাওয়াতের মধ্যে কিছু কিছু বিষয়ে আমার কাছে আপত্তি মনে হয়েছে, যেমন আওয়াজ মাঝে মাঝে খুব জোরে করা, আবার মাঝে মাঝে খুব ছোট করা, এই যে উষা নিচা, এটা তেলাওয়াতের মধ্যে জায়েজ নেই। তেলাওয়াতের মধ্যে আওয়াজ উষা নিচা করা, তরঙ্গ সৃষ্টি করা, এটা শরীয়তে নিষিদ্ধ। এগুলো আগে যদি খুব হইত, এখন তুলনামূলক কম হয়। কারি আব্দুল বাসেত রাহেমাহুল্লাহ একজন ছিল, সবাই তার নকল করত, সে কোন আলেম ছিল না, তার তেলাওয়াত এটা পাওয়া যায়। তারপরে তেলাওয়াতের সময় দুনো কানে আঙ্গুল দেওয়া, এটারও কোন দলিল আমার জানা নেই। আজানে কানে আঙ্গুল দেওয়ার কথা হাদিস আছে, তেলাওয়াতে কানে আঙ্গুল দিতে হবে, কোন আলেমে যদি হাদিস জানা থাকে দয়া করে আমাকে জানানোর অনুরোধ রইল। তিন নম্বর, সূরা ফাতিহার সাথে একই দমে আলিফ লাম মিম পড়া, এরকম তেলাওয়াতের কোন প্রমাণ শরীয়তে পাওয়া যায় না। সূরা ফাতিহা শেষ করে দম ছাড়তে হবে, দম ছাড়া পরে আমিন বলা মুস্তাহাব, তারপরে আউযু বিল্লাহ বা খালি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা থেকে পড়া যায়, সূরা বাকারা থেকে পড়া যায়। ফাতিহার সাথে মিলে দম না ছেড়ে আবার আলিফ লাম মিম শুরু করা, এই তেলাওয়াতের কোন প্রমাণ আমি পাই নাই। এটা কারি সাহেবরা কোথায় পাইছে? কোন কিতাবে পাইলে পরবর্তীতে আমাকে দেখানোর অনুরোধ রইল। এগুলো আমার এলেমের বাইরে, আমি 43 বছর মাদ্রাসায় পড়াইতেছি আর অন্তত 15 বছর পড়ছি। 43 আর 15 কত যোগ করে, এর মধ্যে আমি এই জিনিসগুলো যেহেতু পাই নাই, নতুন দেখলাম, এখন এটা বলা আমার জন্য জরুরি। তা না হলে যদি দিন বিকৃত হয়ে যায়, দিন বিকৃত হয়ে যায়, ইহুদিদের ব্যাপারে আয়াত নাযিল হয়েছিল, ইত্তাখাযু দীনাহুম লাইবান ওয়া লাহওয়া, তারা তাদের দিনকে তামাশার বস্তু বানাই নিয়েছিল, আল্লাহ না করুক আমরাও যেন সেদিকে না যাই। তেলাওয়াত এক আওয়াজে হবে, এক আওয়াজে হবে, এক গতিতে হবে, এর মধ্যে কোন বানাওয়াট, কোন তরঙ্গ সৃষ্টি, কোন উচা নিচা, মাথা উচা করা, নিচে করা, আঙ্গুল বাজাইতে থাকা, এগুলো বন্ধ করা ভালো। এগুলো কোরআন হাদিসে এর কোন প্রমাণ নেই। তেলাওয়াতকে যদি শিল্পী বানানো, শিল্পীদের কণ্ঠে পড়া হয়, তাদের তরিকা অবলম্বন করা হয়, সেটা তেলাওয়াত থাকে না, সেটা শিল্পীদের একটা অনুষ্ঠান হয়, তেলাওয়াত থাকে না। এই জন্য তেলাওয়াত আল্লাহর জন্য করতে হবে। আল্লাহর জন্য করতে হলে জিব্রাইল আলাইহিস সালাম যেভাবে পড়ছিলেন নবীজির সামনে, নবীজি ওটা সাহাবায়ে কেরামের সামনে পড়ছে, ওইভাবে করতে হবে। আমাদের পক্ষ থেকে কোন রং তামাশা যোগ করা জায়েজ নেই। তাদের কোন কিছু শুনে আমরা খুশি হয়ে যাই, কিন্তু সেটা মিলাই না শরিয়াতের সাথে, কতটুক মিল আছে কোরআন সুন্নাহর সাথে, কতটুক মিল আছে, এটা দুঃখজনক। দ্বিতীয় কথা, মাহফিলে কারা আহ্বায়ন করবে, এর জন্য ওলামায়ে কেরাম অনেক শর্ত বয়ন করছেন। আমি ব্যাখ্যা দিব না, তো আয়াতের পরে কথা বলতে হবে, মৌলিক কথা বলব। তাদের কাছে কোরআন সুন্নাহর সঠিক এলেম থাকতে হবে, সঠিক এলেম। এটা কোথায় পড়ছে, কোন উস্তাদের কাছে পড়ছে, এটা জানলে আপনারা বুঝতে পারবেন এর এলেম সহি কিনা। আমি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে পড়ছি, মৌলানা হেদায়েতুল্লাহ সাহেবের কাছে পড়ছি, মুফতি আব্দুল মুইজ বাইতুল মুকাররমের খতিব ছিলেন তার কাছে পড়ছি, মৌলানা আজিজুল হক সাহেব সাইফুল হাফিজ তার কাছে পড়ছি, আমার উস্তাদের মধ্যে বিশিষ্ট যারা তাদের নাম বললাম। তো সঠিক এলেম আছে কিনা উস্তাদ কারা এটা জানতে পারলে বোঝা যাবে। দুই নম্বর, সেই বক্তার আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা, আকীদা বিশ্বাস এটা জানতে হবে। তার বিশ্বাস যদি গলত হয়, তিনি যদি বলেন যে নবী আলাইহিসসালাম গায়েব জানেন, নবী আলাইহিসসালাম মাটির তৈরি মানুষ না, তিনি নূরের তৈরি ফেরেশতা, একদিকে মানুষ বলতেছে আর একদিকে বলতেছে নূরের তৈরি, নিজেই সংঘর্ষ লাগে, তো সেই বক্তার ইমান সহি নেই, তার অশুল্যে কোন হেদায়াত আসবে না। যে বলবে হেদায়াত আল্লাহর হাতে না, হেদায়াত নবীর হাতে, তারও ইমান সহি নেই। যে বলবে, কোন ব্যক্তির নাম বলতেছি না, এইভাবে বহু গলত আকীদা, যে নবীদের সমালোচনা করবে তার ইমান সহি না। নবীদেরকে আল্লাহ কোরআনে পাঠাইছেন, কোরআনে বলে দিচ্ছেন আমি তাদেরকে পাঠাইছি, তাদের কর্মকাণ্ডকে তোমরা অনুসরণ করো, তিনি তা যা করতে বলেন সেইগুলো করো। তো তাদের জীবনী আলোচনা করতে হবে অনুসরণ করার জন্য, ভুল আবিষ্কার করার জন্য না। কেউ যদি নবীদের ভুল আবিষ্কার করে, আগেও চিন্তাবিদ চিন্তাবিদরা কোন কোন চিন্তাবিদরা ভুল আবিষ্কার করছে, নতুন করে আবার পাবলিকের মধ্যে কিছু চিন্তাবিদ আবির্ভাব হয়েছে, তারা নবীদের ভুল আবিষ্কার করতেছে, এমনকি আমাদের নবীকেও বাদ দেয় নাই। আকীদা বিশ্বাস সহী না হলে তার বায়ু শুনলে হেদায়ত আসবে না, গুমরাহি আসবে। হাদিসে আছে, এলামু আন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। তোমাদের এলম শিখতেছ, এটা দীন, কার থেকে শিখতেছ দেখো, তার দিকে লক্ষ্য করো, তার নিজের ভিতরে দীন আছে কিনা, সহি কোরআন সুন্নাহ বলার যোগ্যতা আছে কিনা দেখো। দেখতে বলতে ফানজুরু, দেখো আম্মান তাখুযুনা দীনাকুম, কার থেকে দীন নিচ্ছ। কোন চিন্তাবিদ দিন বয়ান করার অধিকার রাখে না, কোন স্কলার দিন বয়ান করার অধিকার রাখে না, কোন ডাক্তার ইঞ্জিনিয়ার দিন বয়ান করার অধিকার রাখে না, মশলা রসায়ন ফতোয়া ফারায় দেওয়ার অধিকার রাখে না। অথচ অনেক লোকের আমি দেখছি প্যান্ট পরা শার্ট গায়ে তাফসির নিয়ে দাঁড়িয়ে গেছে, তাফসির কর। আর এক চিন্তাবিদের তাফসির, যার তাফসির করার কোন অধিকার নেই, তার তাফসির নিয়ে দাঁড়িয়ে গেছে, অথচ ওই লোকটা কোরআন তেলাওয়াত সহি না, কোরআন দেখে দেখে সহি করতে পারে না, উনি তেলাওয়াত তাফসির করতে দাঁড়িয়ে গেছে। তাফসির করতে গেলে 15টা সাবজেক্টে পারদর্শী হতে হয়, 15টা সাবজেক্টে। আপনাদের ঘরে ফাজাইলে আমাল কিতাব থাকলে ওর মধ্যে একটা কিতাব আছে ফাজাইলে কোরআন, ওর মধ্যে দেখেন ওই 15টা সাবজেক্টের নাম লেখা আছে, এই বিষয়গুলো যার জানা আছে সে তাফসির করতে পারবে। যদি দাঁড়াইছে 15টার একটাও জানে না, আর যে তফসিল যে দাঁড়াইছে ওই তফসিল যে লিখছে ওই লেখক তো 15টার একটাও জানে না, তফসিল লিখে দিয়েছে, আর উম্মত গোমরা হয়ে যাচ্ছে। এই জন্য 2 নম্বর শর্ত, আকীদা বিশ্বাস ঠিক আছে কিনা, 3 নম্বর শর্ত, তার আমল ঠিক আছে কিনা। দেখা গেল যে দাড়ি এক মুষ্টি থেকে কম, দাড়ি বড় হয় উনি সেটা এক মুষ্টি কম করে রাখছেন, তো এ লোকটা ফাঁসে হয়ে গেল, দাড়িকে ছোট করার জন্য কি হয়ে গেল, সে নিজে ফাঁসে, সে হেদায়তের উপর নেই, তো তার বয়ান দ্বারা আপনার কি হেদায়ত আসবে, মাজনার কি হেদায়ত আসবে। এই জন্য বক্তার আমল ঠিক আছে কিনা, দাড়ি ঠিক আছে কিনা, জামা পাজামা টাকলের উপর আছে কিনা, ছবি তোলেন কিনা, আজকাল অনেক বক্তাদের রয়েছে ছবি তোলে, কোন বক্তা আছে নিয়মিত টেলিভিশনে প্রোগ্রাম করে, এই টেলিভিশনের বক্তা দিয়ে আর ছবি তোলার বক্তা দিয়ে হেদায়তের আশা করতে পারেন না। দারুলক দবল যা সারা দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে সেখান থেকে বলে দিতে সকল প্রকার ছবি হারাম, কেউ অপারগ হলে তাকে অনুমতি দেওয়া হবে, যেহেতু অপারগ হয়ে যায় তার পাসপোর্ট করতে হবে, ভিসা লাগাইতে হবে, জাতীয় পরিচয়পত্র করতে হবে, তখন তো ছবি লাগবেই, ঠিক আছে। কিন্তু ধরেন এখানে অজনাবিল হয়েছে, সবাই হেদায়ত পাওয়ার আশায় আসছে না গুমরাহি পাইতে আসছে, এইটার ছবি তোলার কি প্রয়োজন, প্রয়োজন তো দেখা, ছবি না তুলু কি আমাদের জেল হয়ে যাবে, সরকার এরকম কোন আইন করছে যে মাহফিলে বক্তাদের ছবি তুলতে হবে, শ্রোতাদের ছবি তুলতে হবে, তা নাহলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, এরকম কোন আইন হয়েছে নাকি, কেন তোলা হয়েছে, ইউটিউবে ব্যবসা করার জন্য 5 কোটি টাকা নেবেন 70,000 টাকা ধর্ম ব্যবসায় গেল, আবার ইউটিউবে টাকা আদায় করবেন, এগুলো দিন বিক্রি করা, দিন বিক্রি করা। এজন্য এক হাদিসে রবিজি বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান, লোকদের উপরে আমার উম্মতের উপরে একটা জামানা আসতেছে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলামের নাম বাকি থাকবে, বাস্তবতা থাকবে না। এখন দেখেন, আমি উদাহরণ দেই, হজ এর নাম তো সবাই জানি না, জানি কিন্তু এর কোন বাস্তবতা আছে? কিছু লোক হজ কেন্দ্র করে লাখপতি হয়ে যেতেছে, কিন্তু বাস্তবতা কি? হজ করে আসলে তো আল্লাহর অলি হয়ে আসবে, এখন তো ক্লিন শেপ দেখতেছে, ক্লিন শেপ আসতেছে, আল্লাহ দুশ্মন হয়ে ফিরে আসতেছে, এটা কিসের হজ? এবং হজে যায় দেখেন, নামাজ পড়ে দুই দিকে সালাম ফেলে দেখেন, অন্তত 70-80% হাজির দাড়ি নেই, 20% থাকতে পারে। এইটাই নবীজি বলতেছেন যে বড় বড় ইবাদত বন্ধুকে নাম থাকবে, হাকিকত থাকবে না, বাস্তবতা থাকবে না, রুহানিয়াত থাকবে না, হজ টুর হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে। আর এখন আর এক লোক ক্ষমতা আসছে, সে তো পুরা বদিন হারামাই শরীফা রেখে আইন করছে, এমন এক বদিন ক্ষমতা আসছে। ওই হাতে দ্বিতীয় পর্যায়ে বলা হয়েছে, কোরআনের নামে কিছু প্রথা বাকি থাকবে, কোরআনের সহি তেলাওয়াত, কোরআনকে ইজ্জত করা, কোরআনের অর্থ বুঝতে চেষ্টা করা, কোরআনের উপরে আমল করা, কোরআন কায়েম করার জন্য মাদ্রাসা করা, এইগুলো মানুষ ধার ধরবে না, কিছু রসম পালন করবে। ফাতেহা শরীফ এক দেখ বিরিয়ানি পাকায় ফাতেহা করে ভু দেয়, ওটার নাম হল ফাতেহা শরীফ, কোথায় আছে? ফাতেহা করে ডেকে ভু দিতে হবে, ওটার নাম তবাব। তো এই ফাতেহা শরীফ, হ্যাঁ, কিয়াম শরীফ, বেলার কিয়াম শরীফ আছে, ওরফ সৌরভ শরীফ, মাইকে সবিনা শরীফ, মাজার শরীফ, এর যত শরীফ ছিলেন সবগুলো সেরেক বেদাত, কোরআনের নামে এইগুলো চালানো হচ্ছে। এটা নবীদের বলতেছেন, অলায় মুকামিনাল কোরআন ইল্লা রাসমুহু, কোরআনের নামে কিছু প্রচার থাকবে, কোরআনের হাকিকত থাকবে না, বাস্তবতা থাকবে না, কোরআনের আসল মহব্বতকারী থাকবেন। মাসাজিদ হুমা আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, এই হাদিস মিশকাত পাবে আপনারা, মিশকাত পাবে। তিন নম্বরে বলতেছে, মসজিদগুলো খুব সাংসকার, একদম টাইলস এসি সব আছে, খুব সাংসকার হবে, কিন্তু সেখানে কোন হেদায়াতের রাস্তা দেখা দেওয়ালা নেই, এ কথা বলে না যে ইমাম নেই, এটা বলে নাকি? ইমাম থাকবে কিন্তু উনি হেদায়াতের রাস্তা দেখাইতে পারবে না। এই জন্য নবীজি শব্দ ব্যবহার করছে, অহিয়া খারাবু মিনাল হুদা, হেদায়াতের রাস্তা দেখানো ওয়ালা থেকে খারাপ মানে বেরান, বাংলা খারাপ না, খালি, আরবিতে খারাপ মানে খালি, মসজিদগুলোতে হেদায়াতের রাস্তা দেখানোর লোক থাকবে না। এক জামানা আসবে, তারপরে বলতেছে উলামাউহুম শাররু মান তাহতা বিস সামা, সেই জামানায় কিছু উলামা পাওয়া যাবে আসমানের নিচে জমিনের উপরে তারা সবচেয়ে নিকৃষ্ট লোক। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, এদেরকে উলামায় সু বলা হয়, এদের কথা বলতেছে নবীজি। এরা রাজকীয় লোকজনের সাথে বেশি মেলামেশা করে, এরা বিভিন্ন নাজায়েজকে জায়েজ মনে করে, নাজায়েজকে জায়েজ মনে করে। এই উলামাদের সম্পর্কে বলা হয়েছে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ, সমাজে যত শিরক ব্যাপার দেখবা সব ওদের দ্বারাই প্রতিষ্ঠিত হবে এবং এর ক্ষতি আজাব গজব প্রথম তাদের উপরে না তাদের উপরে নাজিল হবে, মানুষ তাদের উপরে আস্থা হারায় ফেলবে যেরকম ধরনের আগে। তো নবীদের এমনি বলতেছে যে কিছু ওলামা দ্বারা এই বেদার গুলো চালু হবে, নাজায়েজ কাজগুলো চালু হবে। আপনি যে শব্দ দেখেন এখানে বহু ওলামা বসে আছে, আমার চন্দ্রমা ভুল হলে আমাকে বলুক, দুজন হাদিসের ওই চন্দ্রমা না মিলে আইন দেহীন সমস্ত সেরেক বেদার ওই ওলামাদের থেকেই প্রকাশ পাবে। এটা আমি একটাকে বললাম নবীদের নূরের তৈরি, কি পাবলিকরা বলে না কিন্তু ওলামারা বলে, তারা তো নামধারী নামধারী লেবাসধারী ওলামা, তারা এগুলো প্রচার করতেছে নবীদের গায়ক জানে। হ্যাঁ, আর কি কি ওলাম্মা তাম্মা মেলা কিয়াম কত কিছু তারা আবিষ্কার করছে, আবিষ্কার করছে। বাবাই নবীল আওয়াল না নবীদের জন্মদিন না মৃত্যুর দিন, সেটিকে বলতেছে সশক্ত বড় ঈদ, নবীদের জন্মের তারিখ আট রবিউল আউয়াল সোমবার, আট রবিউল আউয়াল সোমবার, আর মৃত্যুর তারিখ পয়লা রবিউল আউয়াল সোমবার, বারোর সাথে কোন কিছু সম্পর্ক নেই। এই জাহেল মৌলবীরা ওই দিনে খুব মিলাদ দিচ্ছে আর মিছিল বের করতেছে, জুমার নামাজও পড়ে না, জুমার দিন যদি বারো তারিখ হয় তো জুমাও মাফ হবে না, মিছিল বের করে বিরিয়ানি নিয়ে চলে যায় নিজের চোখে দেখছে। এইগুলো যেরকম ফেতনা করতেছে, যারা ছবিকে সমর্থন করে, টেলিভিশনে প্রোগ্রাম করে, মাহফিল করতে আসলে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা শর্ত করে, এরা সবই আলেম না। যাতায়াতের নামে দু চার হাজার টাকা দিতে পারো, তুমি দূরের থেকে আসছো গাড়িতে করে, ঠিক আছে যাতায়াতটা নাও, কিন্তু কারো যাতায়াত কি ষাট হাজার টাকা লাগে, সত্তর হাজার টাকা লাগে? অথচ এদের অর্থ শোনার জন্য পাবলিক পাগল, বুঝতেছ না, কানের খোরাক হইতেছে দিলের খোলা খোরাক হইতেছে না, আমার এই সুর শুনে হেদায়ত তো আসবে না, কেন হেদায়ত তো আসবে না। এই জন্য আপনারা যারা মাহফিলের ইন্তজার করবেন, এখানে বহুত লোক আছে বিভিন্ন এলাকাতে আসছেন, আপনারাও মাহফিলের ইন্তজার করে থাকেন, প্রত্যেক এলাকায় মাহফিল হয়, সবাইকে বলতেছি আপনারা আল্লাহওয়ালা বক্তা নিয়ে আসেন, অল্প টাইম বক্তৃতা করান, হেদায়াতের জন্য যথেষ্ট। এই সমস্ত অখাদ্য কুখাদ্য দিয়ে পুরা রাত মানুষকে ডিস্টার্ব করার দরকার নেই,
নর্মাল মানুষের দশ এগারোটা শুয়ে যায়। তো দশ এগারোটার পরে আর মাইক চালানো শরীয়ত অনুমোদন করে না। ময়মনসিংহে বেতার চালু আছে সারা রাত অষ্টম। এইখানে ওলামাদের মাথায় কি ঢুকছে আমি জানি না, এটা কি হাদিস কোরআন দেখে না? বুখারী শরীফের হাদিস আছে, অতক্ষণ অস্ত্র যতক্ষণ বক্তাদের ই থাকে, শক্তি সামর্থ্য থাকে, বিরক্ত না হয়, অশ্রদ্ধা ভাব না হয়, তখন অস্ত্র সারা ভক্তি সহকারে শুনবে সে মানুষের শক্তির বাইরে। বারোটা পর্যন্ত আমি ঠিক মনে করি না, সেইটাতে খেয়ে ঘুমাবে ফজর করতে পারবে? তো মাহফিল দিতে কি ফজর নষ্ট করার জন্য না ফজর কায়েম করার জন্য? তাহলে বারোটা পর্যন্ত বায়ান হয়, তারপরে সে খাবে খেয়ে শুইবে, ফজর উঠতে পারবে? ফজর তো কমজোর হয়ে যাবে না। এই জন্য বক্তার আমল ঠিক আছে কিনা দেখতে হবে, চার নম্বর দেখতে হবে এই বক্তার কোন আল্লাহওয়ালার সাথে তাল্লুক আছে কিনা, সম্পর্ক আছে কিনা, উঠা বসা আছে কিনা, এটাও দেখতে হবে। এই চার শর্তওয়ালা বক্তা যদি আনতে পারেন তাহলে তাদের কাছে অল্প কিছুক্ষণ বসলেও আপনার আমার দিন দুরানি হয়ে যাবে, হৃদয়ত নিয়ে ঘরে ফিরব। সঠিক এলেন থাকতে হবে, তার আকিদা বিশ্বাস ঠিক থাকতে হবে, আমল থাকতে হবে ঠিক, এবং কোন আল্লাহওয়ালার সোহবত আল্লাহওয়ালার সাথে সম্পর্ক। এই জন্য ছবিকে কোন অবস্থায় সমর্থন করা যাবে না, মাহফিলের ছবি কোন অপারগতা নেই। বলবেন অমুক জায়েজ করেছে, তমুক জায়েজ করেছে, শরীয়তের ফর্মুলা আছে। কোন বিষয় যদি ওলামাদের মধ্যে বিবাদ হয়, এক গ্রুপ জায়েজ বলে আর এক গ্রুপ নাজায়েজ বলে, তোরা নাজায়েজটাকে গ্রহণ করো। একই বিষয় দুদিকেই হককারী ওলামা আছে, কিন্তু কেউ বলতেছে জায়েজ, কেউ বলতেছে নাজায়েজ, আপনি কোনটা দিবেন? নাজায়েজটা দিবেন, কারণ জায়েজ জায়েজ কাজ না করলে কোন গুণা নেই। পান খাওয়া জায়েজ, পান না খাইলে গুণা আছে, কিন্তু নাজায়েজ কাজ থেকে বাঁচা জরুরি। জায়েজ বলতেছে তো জায়েজ কাজ তো করা জরুরি না, যারা নাজায়েজ বলতেছে ওইটা যদি ঠিক হয় তো হাসানের ময়দানে আপনি কি জবাব দিবেন? কিছু আলোচনা নাজায়েজ বলছিল, ওটা বিশ্বাস করো না কেন? যেটা তোমার খায়ের সাথের পক্ষে, তোমার খায়ের সাথের পক্ষে গোনা করতে মজা পাও, ইউটিউবে ব্যবসা করতে মজা পাও, ওটা মানছিলে টাকা পয়সার লোভে, আল্লাহ মানবেন না। জওয়ান থেকে ফতোয়া দিয়ে দিছে, এরপরে কারো ফতোয়া গ্রহণযোগ্য না। এর বড় ছবি তুলবে সে ওলামায় দূর কাতারে চলে যাবে, তার বয়ান দ্বারা কোন হেদায়ত আসবে না, তাকে দাওয়াত দেওয়াও জায়েজ নেই, তার বয়ান শোনাও জায়েজ নেই। আপনাদেরকে বলে রাখলাম যাতে বয়ান মাহফিল করার সময় বক্তা বুঝে দাওয়াত দিতে পারেন, কারণ আপনি জনগণকে দোয়া করতেছেন কেন? হেদায়তের জন্য। সুর শোনায় দিলেন, কিসটা শোনায় দিলেন, খুব হাসায় গেল, কাজায় গেল, কোন ইমান ঠিক হল না, নামাজ ঠিক হল না, কাফন দাফন ঠিক হল না, সব ভুল রয়ে গেল, হাসানো কাজানোর জন্য তো মাহফিল না। মাহফিল কি কোন টেলিভিশনের নাম? হ্যাঁ, রং তামাশা তো টেলিভিশনে হয়, মাহফিল কি রং তামাশার জন্য? বুঝছেন চারটে শর্ত বুঝছেন? দয়া করে এগুলো আমলে আনেন, তা নাহলে সময় নষ্ট করে এগুলো করে আল্লাহর কাছে কোন নেকি পাওয়া যাবে না, আরো গুনাহগার হয়েছে। আল্লাহ তাই পিওর ভাবে যতটুকু করো এতটুক করো, বেশি দরকার নেই। দিনকে পিওর করো, গুণামুক্ত করো, দিনের মধ্যে কোন গুণা বিষয় না, তো অল্প মেহনত অল্প আমল যথেষ্ট হয়ে যাবে। গোনা মিশাইলে কোন দিনের কাজের মধ্যে গোনা মিশাইলে ওটা দিনের কাজ থাকে না, বদ্দিন হয়ে যায়। কি হয়ে যায়? বদ্দিন হয়ে যায়। আজকাল শুনি, আমি দেখি নাই, আমি দেখি তো বেদিপিটাই আরম্ভ করতাম। অনেক জায়গায় বক্তারা নিজেরা নাকি নিয়ে আসে, ওই যে ভিডিও করার ব্যবস্থা নিজেই নিয়ে আসে। আমার সামনে এরা বক্তা পাইলে আমি মাইকে ডান্ডা দিয়ে পিঠাইতে আরম্ভ করতাম, তাকে বক্তারা হেদায়ত হেদায়ত করে নেই, পাবলিক পরে ম্যাডাম তুই তো গোবরা, তুই হারাম কাজ করতেছ, আমার আওয়াজ পড়তে আস, মানুষকে গোমরা করবা। আর আপনার তো কিছু বিবেক থাকা উচিত, যদি কোনো বক্তা এরকম করে ঘর আপনি প্রতিবাদ করেন, না হয় চলে যান, বসে তামাশা থাকবেন কেন? যদি কোন বক্তা এরকম করে, কোন কর্তৃপক্ষ এরকম বক্তা দাওয়াত দিয়ে আনে, তো হয় আপনি প্রতিবাদ করবেন, না হয় উঠে চলে যাবেন। আপনি গোনার মধ্যে শরীর হবেন কেন? কোন ব্যাপারে কারোর সাথে গোনার মধ্যে শেয়ার করবেন না, নেক কাজে শেয়ার করবেন, নেক কাজে একজনের সঙ্গ দিবেন, আসি ভাই তোমার সাথে নেক কাজে আমি আছি, কিন্তু তোমার সাথে গোনার কাজে শরীর হয়ে আমি দ্বন্দ্ব ফেলাইতে পারবো না। আপনাদের কিছু বিবেক থাকতে হবে, আকল থাকতে হবে, কিছু এলেম থাকতে হবে। আর না আমরা দিনের নামে যা করবো আপনারা চোখ বন্ধ করে মানবেন, আপনারা এতদিন পর্যন্ত আজ বসে শুনছিলেন কোন মশলা কি ধরেন নাই, এতদিন পর্যন্ত আর মসজিদ শুনতেছেন কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম কিছু শোনেন না আপনারা, আজকে কি পয়লা শুনতে এসছেন? তো শুনছেন তো শুনছেন তো এতটুকু আইডিয়া তো সব মুসলমানের আছে, তাদেরকে নতুন কিছু করলে তা প্রশ্রয় দেওয়া যাবে না। এরা দিনকে বিকৃত করতেছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি আয়াত পড়ছি, এই আয়াতের তর্জমা এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, হুকুম করতেছেন, হুকুম দুনিয়াবাসীকে জানাই দেন, বিশেষ করে মুসলমানদেরকে জানাই দেন। إن كنتم تحبون الله فاتبعوني اے مسلمان تمرا جدی اللہ کے محبت کرتے چاؤ اللہ کے پیتے چاؤ اللہ کے خوشی کرتے چاؤ فاتبعوني اما کے امی محمد رسول اللہ کے انسرن کرو আমাকে অনুসরণ করব, কি লাভ হবে? ইউহিব্বুকুম আল্লাহ, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। অর্থাৎ তুমি যেটা চাইছিলা ওটা তো হবেই, তুমি আল্লাহকে মহব্বত করতে চাইছিলে, খুশি করতে চাইছিলে, ওটা তো হবেই, ওর উপরে ডিগ্রি হবে, আল্লাহ তোমাকে মহব্বত করবেন। আপনি যেটা চাইছিলেন তার উপরে এক নম্বর ফজিলত, ইউহিব্বুকুমুল্লাহ মুজারের সিগা, তারা বারবার বুঝায়, আরবি গ্রামার হুদুস তাজাদ্দুদ বুঝায় বারবার, অর্থাৎ দুনিয়া তো মহব্বত করবেন, কবরও করবেন, হাসরও করবেন, উজরাতও করবেন, জান্নাতও করবেন, সব জায়গায় তোমাকে মহব্বত করবেন। এবং আমাকে অনুসরণ করলে তোমাদের যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো গফুর ক্ষমাশীল মাফ করনেওয়ালা এবং পরম দয়ালু, তিনি বান্দাকে জাহান্নামে দিতে চান না। কিন্তু কিছু মানুষ থাকে তারা জান্নাতের দায়িত্বে রাজি নেই, তাদের জন্য তিনি আর কি করবেন, দোজখ বানায় রাখছেন। যারা দায়িত্বে চায় না, বেহেশতে যাইতে তাদের বলা হয়েছিল, বেহেশতে যাওয়ার দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু সে রাজি নেই। তসলিমা নাসির নিজের আমার মা কোন হুজুরের বয়ান শুনে তাহাজ্জুদের নামাজ পড়ে বেহেশতে যাওয়ার জন্য, বেহেশতে যায় ওনার কোন লাভ হবে না। কেন? ওখানে যাই দেখবে কয়েকটা গরিব তালে বেলে খতম পড়তেছে, কোন বিনোদন নেই ওখানে। আর আমি যদকে যাব সেখানে কত নায়ক নায়িকা আছে, তাদের সাথে আমি কত আড্ডা মারব, ভর্তি হব। একটি আল্লাহ বেস্টে যেতে চায়, বেস্টে নাকি কোন বিনোদন নেই, কয়েকটা গরিব তালে বেলে খতম পড়ছে, কত বড় গাধা দেখো গাধি। খুলনা শহরে এক লোক দুই মসজিদের মাঝখানে সিনেমা হল বানায়, ওলামারা যায় বুঝাইল যে এমনি গোলা হয় দাঁড়িয়া আবার দুটা মসজিদের মাঝখানে, মসজিদের পবিত্রতাও রক্ষা হবে না, আপনি আল্লাহর রাস্তায় করেন না। অনেকক্ষণ বুঝাল সব কানতে একটু শুনল, তোর হুজুরদের মসজিদ শেষ হয়েছে, তোর বলো হুজুর আপনাদের কথা শেষ হয়েছে, কথা আছে বলে আমার একটা কথা বেশি না একটা কিংবে একটা কথা, হুজুর আমাকে একটু জাহান্নামে যেতে দিন, ওনার বড় খায়েস, ওনার বড় ইচ্ছা জাহান্নামে যাওয়ার। এদিন উনি বললেন আমাকে একটু জাহান্নামে যেতে দিন, বাধা দিন না আমাকে, বলেন এই লোকগুলোকে আল্লাহ কোথায় রাখবে, এটা ঢুকতে রাজি নেই আল্লাহ বেহেশতে, এই লোকগুলোর জন্য তোদের পাঠানো হয়েছে। আল্লাহ আল্লাহ তো তাই না, আল্লাহ তো সবাই ইমান আমল ঠিক করো আমার জান্নাতে চলে আসো, সারা দুনিয়ার লোক যদি মমিন হয়ে যাও আমার জান্নাতে কোনো জায়গা ঘর পড়বে না। আয়াতে তলবা বুঝছেন, আয়াতে তলবা বললাম, এখানে ছোট ছোট কিছু জানার বিষয় আছে। এক নম্বর, আল্লাহ তাআলা ঘোষণা করতে বললেন যে তোমরা যারা আল্লাহকে খুশি করতে চাও আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অনুসরণ করব। নবীজিকে কেন দেখাই দিলেন এখানে কারোর প্রশ্ন হইতে পারে, আমরা কোরআন দেখে দেখে আমল করব, নবীজিকে দেখানোর দরকার কি, কোরআনের অর্থ দেখে দেখে আমরা কি করব আমল করব। একটা প্রশ্ন কার মাথায় শয়তানে দিতে পারে, শয়তানের চাকরি এটা, ওলামারা যা বলবে ওখানে কিছু আপত্তি ঢুকাই দাও, কার চাকরি, মিস্টার ইংলিশ, মিস্টার ইংলিশ তো এই প্রশ্ন ঠিক না। এই জন্য কোরআনে মৌলিক কথা বলা হয় যেটা 30 পারা আমাদের শেষ করতে হয় তারা আমাকে, এখানে ডিটেলস বলা হয় না, কি বলা হয় মৌলিক কথা বলা হয়, এটা দেখে দেখে আমল করা সম্ভব না। যেমন ধরেন বলা হয়েছে তোমরা নামাজ পড়ো, ওয়াকিমুস সালাহ নামাজ কায়েম করো, পর্যাপ্ত পড়বে না এটা বলা হয়েছে, আচ্ছা এটা বলা হয়নি, হাদিসে আছে নবীজি দেখাই দিতেন পাঁচ বছর, তারপরে ফজরে কয় রেখাত খরচ পড়বেন এটা বলা হয়েছে কোরআনে, জোহরে কয় রেখাত খরচ, আসরে কয় রেখাত খরচ, মাগরিবে কয় রেখাত খরচ, ইশাতে কয় রেখাত খরচ, এর পর ব্যাখ্যা করার সুযোগ আছে। এবং নামাজের শুরুতে আমরা ফাতিহা পড়ি, তারপরে আমিন বলি, আরেক সূরা পড়ি, তারপরে রুকুতে যাই, এই যে ধারাবাহিক সিস্টেম নামাজ পড়ার তরিকা, দেখি কোরআনে বলা হয়েছে, এটা নবীজি মুখেও বলছেন কাজেও দেখাই দিচ্ছেন, মুখেও হাদিসের মধ্যে বয়ান করছেন এবং নিজে নামাজ পড়ে সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিয়ে দেখাই দিচ্ছেন। কোরআনের কোন হুকুমের উপরে নবীজি দেখাই না দিতেন আমাদের দ্বারা আমল করা সম্ভব করছিল না, প্রত্যেকটা দেখাই দিচ্ছেন। ওটা আজ পর্যন্ত আমাদের কাছে চলে আসছে, নবীজি থেকে সাহাবায়ে কেরাম দেখছেন, সাহাবায়ে কেরাম থেকে তাবেইন দেখছেন, তাবেইন থেকে তাবে তাবেইনরা দেখছেন, এইভাবে চলে আসছে। এইভাবে দেখাই না দিলে কোনটার উপরে আমল করা সম্ভব না। কোরআন হচ্ছে হজ কর, আরে হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, এর তো কোনো দেখা নেই। নয় তারিখে আলাফায় থাকতে হবে, সেখানে কোরআনের কোন আয়াত আছে নয় তারিখ আছে বলেন? এই জন্য এখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমাকে দেখাই দাও, তোমরা আল্লাহকে খুশি করতে চাইলে আমাকে অনুসরণ করো। আমরা আল্লাহকে খুশি করতে চাই না? আমরা তো গোলাম, আল্লাহ হল মনির, গোলামের দায়িত্ব কি? মনিরকে খুশি করা। খুশি করতে গেলে কিসে আল্লাহ খুশি হয়, কিসে আল্লাহ অসন্তুষ্ট হয়, তা আমরা বিবেক দিয়ে বুঝবো, বুঝবো আর বলেন না কেন? বুঝবো না। ওটা নবীজি বলে গেছেন, এই কাজ করলে আল্লাহ খুশি হয়, এই এই কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হয়। এই সবের ব্যাপারে নবীজি বলে গেছেন, বুখারিতে হাদিস আছে, ইনদা আশাদ্দান্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন, সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে হাসরের ময়দানে যারা ছবি তোলে, যারা ছবিকে সমর্থন করে। বুখারী শরীফের হাদিস, আমি বুখারী শরীফ আপনাদের দোয়ায় পড়াই, ইন্না আশাদ্দান্নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউউরুন। মুসাউউরুন মানে কি? যারা ছবি তোলে আর যারা সমর্থন করে। তাহলে রসুল্লাহকে কেন মানতে হবে? আমরা আল্লাহকে রাজি করতে চাই, কিন্তু আল্লাহ কিসে রাজি হবে জানি না, কিসে অসন্তুষ্ট হবে জানি না, এগুলো কে জানাই দিয়ে গেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনি আমাকে দাওয়াত খাওয়ায় রাজি করতে চান, খুশি করতে চান, আর আমি কি খাইতে পছন্দ করি যে আমার কাছে জিজ্ঞাসা না করেন, আপনার দুধ মতো পাক করেন, আমাকে খুশি করতে পারবেন? দেখা যাবে আপনি যা পাকাইছেন স্টাইলের নামে খাইছি আর বাবা না হাত দিয়ে নেই। এগুলো আমাকে ডাক্তার নিষেধ করছে, এটা অ্যালার্জির কারণে খাবো না, এটা গ্যাস্ট্রিকের কারণে খাবো না, এটা অমুক সমস্যার কারণে খাবো না, ওটা গরুর গোস্ত প্রেশার বেড়ে যায় খাবো না, বারো আনা বাদ। আর আমাকে জিজ্ঞেস করতেন, উদাহরণ আমাকে জিজ্ঞেস করে পাক করতেন, ও ষোলো আনা আপনার পাক আমি খেতাম, কিন্তু আমি কিসে খুশি? আপনি জিজ্ঞাসা করে নিতেন। অনেক লোক থাকে জিজ্ঞাসা করে না, নিজের উপরে অনুমান করে, তা আমি যেতে এইগুলো পছন্দ করি, তাহলে হুজুর এইগুলোই পছন্দ করবে। আরে হুজুরের রোগ সব থাকতে পারে না, সমস্যা থাকতে পারে না, অ্যালার্জি থাকতে পারে না, নিজের উপরে অনুমান করলে হবে? আমি একটা মানুষ, আমি 15-20 বছর এই মহল্লা আসতেছি, 15-20 বছরের কম না, আমতলায় ছিলাম সেক্ষেত্রে এখানে আসছি, মিলে 20 বছরের বেশি হয় নাই, 20-25 বছর আমাকে দেখতেছেন। এরপরে আমাকে খুশি করতে গেলে আমার থেকে জানতে হবে, 20-25 বছর আমাকে দেখতেছেন অনেক মানুষ, কিন্তু আমাকে জিজ্ঞেস না করে আমাকে খুশি করতে পারবেন না। তাহলে রসুলের কথা ছাড়া আল্লাহকে খুশি করার কোন রাস্তা আছে? আল্লাহকে খুশি করতে হলে রসুলকে ফলো করতে হবে। মা আতা কুমুর রসুল তা খুদু, রসুল যারা বলেন সেটা করো, আমার নাহা কুম আনহু ফান্তাহু, রসুল যারা মানা করে সেটার থেকে দূরে থাকো। রসুল ছবি তুলতে মানা করছেন, রসুল ওরস করতে মানা করছেন, রসুল ক্যাম করতে মানা করছেন, রসুল মজলিসে আসলে অনেকে দাঁড়াই দিতেন, হুজুর অসন্তুষ্ট হয়ে দিতেন, রাগ করতেন, বসাই দিতেন। তিনি হায়াতে, তার হায়াতে, তার আগমনে কেউ দাঁড়াবে পছন্দ করতেন না। তা আমরা মনে করছি যে দাঁড়াই গেলে নবীজি খুশিতে বাগবাগ হয়ে যাবে, হাদিস জানতাম, এবং রসুল্লাহ আসে তার কি দলিল, চেয়ার খালি রাখে, কিছু লোক চেয়ার খালি রাখে একখান, এটা তো রসুল্লাহ বলবেন কোন হাদিস নেই। হাদিস আছে তোমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দুরুদ পড়বা, আল্লাহ তাআলা লাখ লাখ ফেরেশতা ঠিক করে রাখছে, তারা তোমাদের দুরুদ নবীদের রওজায় পৌঁছায় দেয়। দুরুদ পৌঁছানোর কথা আসছে, নবীদের আসে এর কোন হাদিস কেউ দেখাইতে পারবে না। যারা দাবি করে আমি তাদের কাছে আহ্বান করতেছি একটা হাদিস দেখান, রসুল্লাহ আসে। প্রথম কথা ছিল রসুল্লাহকে কেন আনতে হবে, শুধু কোরআন দেখে দেখে আমল করা যায় না, কোরআনের ব্যাখ্যা নেই, নমুনা নেই, এই ব্যাখ্যা নমুনা কে দিবে, নবী দিবে। এই জন্য আল্লাহ করতেছে, হে নবী আপনাকে দেখাই দেন না, আমাকে অনুসরণ করো। দুই নম্বর প্রশ্ন, নবীর হাদিস মানব না সুন্নত মানব, কথা মানবেন, হাদিস মানবেন না কেন, হাদিস মানতে কি সমস্যা আপনাদের? বহু হাদিস রহিত হয়ে গেছে, হাদিস যারা জমা করছে তাদের দায়িত্ব নবুয়াতের 23 বছরে যা ঘটছে সব বায়ন করা, নবুয়াতের 23 বছরে যা ঘটছে সব বায়ন করা। কিন্তু আস্তে আস্তে কমপ্লিট হয়েছে, আস্তে আস্তে ইসলামটা পরিপূর্ণ হয়েছে, আগেরটা বাদ হয়ে গেছে, ওটা বাদ দেওয়া তাদের দায়িত্ব না, ওটা বাদ দেওয়া চার ইমামের দায়িত্ব, আইনমায় মুস্তাহিদিনের দায়িত্ব, ফোকাহায়ে কেরামের দায়িত্ব। হাদিসের ভান্ডার থেকে কিছু হাদিস বাদ দিয়ে দিবে, যেগুলো ছিল একটা মানে পরবর্তীকালে কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে, কি হয়ে গেছে, এই জন্য হাদিস পারা যাবে না। অনেক হাদিস রহিত হয়ে গেছে, বুখারির বহু হাদিস রহিত হয়ে গেছে, ওই ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে, আমার বয়ানের মধ্যে পাবেন কোন কোন হাদিস রহিত হয়ে গেছে, বুখারির কোন কোন হাদিস রহিত হয়ে গেছে। বিবির কাছে গেলেন, সব কর্মকাণ্ড করলেন, শুধু বিদ্যুৎ হত্যা হয়নি। বুখারি শরীফের 2 জায়গায় আছে গোসল ফরজ হবে না, এই হাদিসের উপরে 4 মাযহাবের কোন ইমাম এই হাদিসকে গ্রহণ করেন নাই, কোন আলেম এই হাদিসকে গ্রহণ করেন নাই। ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তীকালে নবীজি বলছেন না, দুইজনের খতনার জায়গা যখন মিলিত হয়ে গেল তো গোসল ফরজ হয়ে গেছে, আগেরটাও তো হয়ে গেছে, যারা রহিত হয়ে গেছে তো হয়ে গেছে, বুখারি শরীফ হয়ে গেছে, রোজার অধ্যায় আছে 2011 রোজা রাখো, 2000 অথচ পরবর্তীকালে নবীজি ওই তারিখে রোজা রাখাকে হারাম বলছেন, কিন্তু রোজা রাখতে হবে সেই হাদিসটা তো বুখারিতে আছে, রোজা অধ্যায় আছে, বুখারি যে আছেন আমি গুলে এক করে দেখাই দিই আপনাদেরকে, বুখারি পড়াই আপনাদের দল। এই জন্য হাদিস না কি মানতে হবে। এখানে আরেকটা প্রশ্ন হয়, এখন তো নবীজি দুনিয়াতে নেই, তো আল্লাহ যে কইলেন যে আপনাকে দেখাই দেন যে তোমরা আমাকে ফলো করো, এখন আমরা নবীজিকে কোথায় পাব, নবীজিকে কেমনে ফলো করব, এইটা নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন, অন্য হাদিসে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, বুখারি শরীফে কিতাবুল ইলমে আছে, তিরমিজি শরীফে আছে, এই হাদিস খাতা যে হাক্কানি উলামা কেরাম যারা আল্লাহ ওয়ালা তারা আমার নায়েব, কেয়ামত পর্যন্ত আমার দিন আল্লাহ আমাকে যে দিন দিয়েছেন তো কেয়ামত পর্যন্ত তাদের দ্বারা রক্ষা পাবে, তোমরা যারা দিন শিখতে চাও ওদের সাথে জুড়ে থাকবা, হকানি ওলামায়ে কেরাম থেকে দিন শিখবা, ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে না, হাজি সাহেব গাজী সাহেব থেকে না, চেয়ারম্যান মেম্বার সব থেকে না, আমি সব থেকে না, যত আমির আছে সব আমির থেকে আলেম না, আমি বুঝতে পারলাম না ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে এই কাজটা কেন করলো,
যত আমি দেখি আমি সব আলেম ছাড়া ওই মহল্লায় কি কোনো আলেম ছিল না, কোনো ইমাম সাহেব ছিল না, কোন মাদ্রাসা ছিল না, ওই হুজুরকে আমির বানাইতে কি সমর্থন দিল? যারা বেঁচে বেঁচে আলেম না তাদেরকে আমির বানাইছে কেন? আর আপনি তাদের কাছে কত আমি এনে চলত এ তো কেমন আলামত ইচ্ছা খাবার না শুধু রুসন জোহালা লোকেরা জাহানদেরকে মুক্তি বানাই নেবে এই কাজ তো কাছে আমি বসছে জাহেদদেরকে মুক্তি বানাই নিচ্ছে তাদের কাছে ফটো আসছে উল্টা পাল্টা সে নিজেও গোমরা হয়েছে পাবলিককেও গোমরা করছে এই জন্য কোন আলেমবিহীন লোক আমির হইতে পারবে না এবং তার কাছ থেকে কোন ফটো ফরাই নেওয়া যায় নেই ফটো ফরাই যাওয়ার একমাত্র উপযুক্ত কে হকানে আলেম ওলামা হকানে আলেম ওলামা ফটো দিবে কোন তবলিগলা কোন আলেম ছাড়া আমির তার ফতোয়া ফরাজ দেওয়ার কোন অধিকার নেই আশা করি এখন এই সমস্যাটা দূর হবে যারা যদিন তো কাকরাইল হ্যাঁ যারা আলেম না তাদের হাতে ছিল এখন তো একটা বড় অংশ ওলামাদের হাতে চলে আসছে হয়তো মহল্লার এই সমস্যার সমাধান তারা করবে আশা করতেছে আমি আশা করতেছি আল্লাহ বাস্তবায়ন করে দিক তাহলে রসুল্লাহ এখন কাকে মানতে হবে ওলামায়ক রামকে মানতে হবে সুতরাং যারা বলতেছে ওলামা দরকার নেই তাদের কথা কি ঠিক আছে তো তারা দিন শিখবে কোথেকে আর এক জাহেল থেকে তুমি এক জাহেল আর এক জাহেলের কাছে ফতোয়া দিগাইলা তো লাভটা কি হল এক জাহেল আর এক জাহেলের কাছে ফতোয়া দিয়ে করবো এই কথা যারা বলতেছেন তারা তওবা করেন তারা তওবা করেন ওলামায়ে কেরামের সাথে জুড়ে যান তাদের সাথে জুড়ে তবলিগ করেন আমি আপনাদেরকে খায়ের খাই করতেছি মহাব্বতের জন্য এই কথাটা বলতেছি আপনাদের সাথে আমার কোন বিদ্বেষ নেই কোন বিদ্বেষ আছে নাকি বিদ্বেষ রসুলের কথাটা শোনাইছে রসুল কি বলে যে কেমন পর্যন্ত হকানি ওলামা আমার ওয়ারিশ তোমরা দিন তাদের থেকে শিখবা অন্য কারোর থেকে শিখবে না অন্য কাউকে নবীজি ওয়ারিশ বলেন নাই হাজি গাজি কাউকে বলেন নাই কাজে নবীজি না থাকলে কার থেকে দিন শিখতে হবে সর্বশেষ কথা সংক্ষেপে বলে দিচ্ছি যে নবীজি যে বললেন যে আমার সুন্নতকে মানো এই সুন্নত মানে ধরেছে আর এখানে সুন্নত না এই সুন্নত মানে নবীদের কমপ্লিট দিন নবীদের কমপ্লিট দিন নবীদের তরিকাকে সুন্নত বলে চাই সেটা ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক মুস্তাহাব হোক নবীদের তরিকাকে কি বলে নামাজ পড়া নবীদের তরিকা না এটা নবীদের সুন্নত হজ করা নবীদের তরিকা না এটা নবীদের সুন্নত দাড়ি রেখা নবীদের তরিকা না এটাও সুন্নত আসলে কিন্তু অজিব কিন্তু সুন্নত কোন দিক দিয়ে
হ্যাঁ
তো সর্বশেষ কথা এটা যে নবীদের তরিকাকে মানতে কইল তরিকাটা কি বলেন নবীদের তরিকা কি ব্যাখ্যা হবে না ব্যাখ্যা তো অন্য ওলামারা দিছে আরো দিবে এক নম্বর কয়েকটা জিনিস ওই সুন্নতের মধ্যে দেখেন কমপ্লিট দিন ওটুক জানা পর্যায় ওটুক জানা কি এই মাহফিলের উদ্দেশ্য এটা ফরজ এলেন দিয়ে দেওয়া সেরেক মুক্ত ইমান হাসিল করা এক নম্বর কি মাঝারে ঘরে একটা ইমান ঠিক নেই একজন ইমান ঠিক সেরেক মাঝারে মানত করা চিন্তা করা চাওয়া দুই নম্বর উজু গোসল নামাজ রোজা হাত দেখা কাফন নাফন এগুলোকে বলা হয় ইবাদত কি বলা হয় এইগুলো একদম নবীজির তরিকা দেখাই দিয়ে গেছে ওইভাবে করতে হবে হাত তুলবেন নামাজে
আমার হাত দেখা যায়, এইভাবে কান বরাবর তুলবেন, এইভাবে আঙ্গুল কিন্তু আসমানের দিকে, আঙ্গুল কোন দিকে একটা দেখাই না, পুরো নামাজ দেখতে হবে, পুরো নামাজ দেখতে হবে, দুটো পাও কোন দিকে রাখবেন, পুরা পুরি কেন্দার দিকে, মুদ্রাকে দাফন করতে দেরি করবেন না, দেরি করা না যায় নর্মাল গোসল হবে, দাফন করাইতে হবে, জানাজা হবে, দাফন করে দিবে, যদি দেরি করে অমুক আসবে তমুক আসবে দেশে নিতে হবে, সব না যায় কাজ। তিন নম্বর, আয় রোজগার হালাল রাখতে হবে। তিন নম্বর কি? চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, প্রত্যেক লাইনের মশলা ভিন্ন ভিন্ন, এই মশলা জেনে নেবেন, ওই মশলা জেনে নেবেন। জমি বন্ধক রেখে ফসল খায় অনেকে, যতদিন টাকা না দেয় তার সুদ খাওয়া হয়, কি খাওয়া হয়? সুদ খাওয়া হয়। তবে বাপ করে গেছে, আজ পর্যন্ত ফারাজ বের করে অংশ দেন নাই ভাই বোনদেরকে, নিজে খেটেছেন, করোনা মাহরুম, আপনার রিজিক খারাপ হয়ে গেল, রিজিক কি হয়ে গেল? এখন কোন ইসলামী ব্যাংক বিমা 100% ইসলামী হয় নাই, কোন 20% হইতে পারে, ওর লাভ খাওয়া যায় নেই, ওই সব ব্যাংকে তারা টাকা রাখবেন, ওই লাভটাকে সবের নিয়ত না করে গরিব মিসকিনকে দিয়ে দেবেন। তিন নম্বর কি? আয় রোজগারকে আলাদা। চার নম্বর, বান্দার হক আদায় করা, এটা খুব সিরিয়াস, এটা আল্লাহ মাফ করবেন না, আল্লাহ আল্লাহ মাফ করতে পারে, এটা মাফ করবেন না, আপনার থেকে ডেকে নিয়ে দিয়ে দেবেন। এই বান্দার মধ্যে এক নম্বর হল বাপ্পা। এক নম্বর কি? তাদের দিকে তাকাইলে একবার তাকাইবেন একটা কবুল হল, পাঁচবার তাকাইবেন পাঁচটা কবুল হল, মহাপ্পাদের দৃষ্টিতে এই বাপ্পা বেঁচে থাকলেও সাতটা হক, মরে গেলেও সাতটা হক, বুঝতেছেন? গেল বলার সময় নেই, আমার লেখা আমাল ও সুন্নাহ কিতাব থেকে দেখবেন, বিবিধের হাত আছে, দুইটা তালিম দিতে হবে, পর্দায় রাখতে হবে, তাকে দিয়ে চাকরি করানো যাবে না, বাচ্চাদের তালিম দেওয়াইবেন, মহিলাদের তালিম দেওয়াইবেন, ঘর গুছাবে তারা, তাদেরকে বাইরে বেরোয় চাকরি করতে বলে নাই, এগুলো ইহুদেরা ফর্মুলা দিছে আমাদের সরকারদেরকে, আর তারা এগুলো করে দেশটা ডুবাই দিছে, পুরা সংসার উজাড় হয়ে যেতেছে, ছেলে পেলে মায়ের থেকে তালিম বেঁচেছে না, চোর ডাকাত হয়ে যেতেছে, হেরোইন ফোর হয়ে যেতেছে, যদি মায়ের মায়ের আচল নিচে পুরো হইত, তালিম পাইত, হেরোইন খাইত না, এইভাবে সমাজ নষ্ট করা হইতেছে, মহিলাদের চাকরিতে পাঠায় মাকে বাচ্চা থেকে বঞ্চিত করে সমাজ নষ্ট করা হইতেছে, এই সমাজকে পুলিশের র্যাব দিয়ে ঠিক করা যাবে না, ঠিক করতে হলে আল্লাহ ফর্মুলা আসতে হবে, সন্তানের মেইন হক তাকে মুসলমান বানাইতে হবে, কোরআন সুন্নাহর এলেম শিক্ষা দিতে হবে, এটা মেইন হক, হাফেজ আলেম বানাইতে পারলে তো বড় কামিয়াব, হাফেজ আলেম বানাইতে না পারলেও অন্তত সে মুসলমান হিসেবে চলতে পারে, কোরআনটা সহি পড়তে পারে, আপনার মৃত্যুর সময় কালেমাটা শিখাইতে পারে, আপনার জানাজাতে ছেলে পড়াইতে পারে, আপনাকে ডাইন কাতে ডাইন কাতে কবর রাখতে পারে, চিত করে না কিভাবে যত ডাক্তার ইঞ্জিনিয়ার দাঁড়ান সন্তানের হক আদায় করা হবে না, যদি এই মুসলমান বানানোর এলেমটা না দেন, এবং এক আর চার পাড়ায় যে কোরআন সুন্নাহর ফরজ এলেমটুক সন্তানকে দিল না, ওই বাপমা তাদের সন্তানদেরকে হত্যা করে দিল, কি বলল? হত্যা করে দিল। এটা কয় নম্বর ছিল?
চার
নম্বর। পাঁচ নম্বর, আমাদের অন্তরের কিছু ব্যাধি আছে, কি আছে? লোভ লালসা। দোকানে কেন ভেজাল দেয়? দুই নম্বর করে টাকার লোভে তো, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, তাকাব্বুর, অহংকার, কৃপণতা, নাশুকরি, দশটা রোগ আছে। ইমাম গাজ্জালির তাবলিগের দিন কিতাবটা মেহরবানি করে পড়বেন, ইমাম গাজ্জালির কি কিতাব?
তাবলিগের দিন
দ্বিতীয় অধ্যায়, উনি এই দশটা রোগের ব্যাখ্যা দিচ্ছেন, শরীরের রোগের চিকিৎসা করা সুন্দর, অন্তরের দশটা রোগের চিকিৎসা করা ফরজ আইন। এই দশটা রোগের চিকিৎসার জন্য আল্লাহ তাআলা হাত জমানায় হকানি পীর মাশায়েক রাখছেন। আপনার মনে করেন তাবিজ দেওয়ার জন্য পীর মাশায়েক না, আপনার অন্তরের চিকিৎসা দেওয়ার জন্য। তাদের মজলিসে বসলে, তাদের সাথে মহাব্বত রাখলে অন্তরের রোগগুলো দূর হবে। যে তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন তারা বেদাবাদী না, তাদের অন্তরে একটা রোগ ছিল। একজন শহীদ হয়ে গেছে, একজন অনেক বড় আলেম, একজন অনেক বড় দানবীর, একটা রোগের কারণে পুরো জিন্দেগীর আমল নষ্ট হয়ে গেছে। কটা হল? পাঁচটা। ছয় নম্বর, এটি শেষ, আমরা আখেরি নবীর উম্মত। আখেরি নবীর আখেরি উম্মত, আর কোন নতুন নবী আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু মুসলমান হয়ে মানে এই শেষ নবীর উম্মত হয়ে আসবেন। তিনি এসে বাইবেল প্রচার করবেন না, আমাদের নবীর সুন্নত প্রচার করবেন। নতুন কোন নবী আসবে না, অথচ ইসলাম থাকবে কোন পর্যন্ত? কেয়ামত পর্যন্ত। কার মাধ্যমে থাকবে? নবী আসবে না। নবীকে মাত্র 23 বছরের মাথায় আল্লাহ নিয়ে গেলেন। এই জন্য এই পুরা উম্মতের উপর একটা দায়িত্ব দেওয়া হয়েছে, শুধু হবে না, পুরো উম্মতের উপর দায়িত্ব দেওয়া হয়েছে দাওয়াতের কাজে। কিসের? এর জন্য সময় বের করতে হবে। কি বের করতে হবে? সময় বের করতে হবে। দেশেও দাওয়াত দিতে হবে, বিদেশেও দাওয়াত দিতে হবে। চীনে মাল আসতে যাবেন, মাল এমনি কিনতে পারবেন, আপনি দাওয়াতে নিয়ে যান। চীনের বৌদ্ধদেরকে দাওয়াত দিব, মানা না মানা আল্লাহ, যেখানে যে যে উদ্দেশ্যে যান দাওয়াতে নিয়ে যান। ইসলামের কথা বলবেন, ওলামা কেরামকে যা শুনলেন, যা মনে থাকে এগুলো বলবেন। এটা শুধু ওলামাদের দায়িত্ব না, ফতোয়া ফরায়েজ তো ওলামারাই দিবে, কিন্তু ইসলাম যে একমাত্র মুক্তির ধর্ম, একমাত্র ইসলাম আসার পরে সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে, একটু কথা পাবলিক বলতে পারবে না? পারবে কেনা? এই জন্য দাওয়াতের দায়িত্ব সবাইকে দেওয়া হয়েছে। কটা হল? এই ছয়টা হল এলমে ফরজা আইন। ফরজা আইন এলম একটু মৌলানা মুক্তি হওয়া ফরজে কি পায় নবীজিকে বলা হচ্ছে না? আপনি বলেন তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো। সুন্নতের মৌলিক কথা কটা হল?
ছয়টা।
সুন্নতের মৌলিক কথা কটা হল?
ছয়টা।
ইমানকে শেরেক মুক্ত করো, ইবাদত বন্দেগি সুন্নত তরিকায় করো, রিজিক আয়োজন হালাল রাখো, বান্দার হক আদায় করো, অন্তরের দশটা রোগের চিকিৎসা করো, আত্মশুদ্ধি আর দিনের দাওয়াতকে সারা দুনিয়ায় পৌঁছায় দেওয়ার জন্য সময় বের করো। কটা হয়েছে? এগুলোর ব্যাখ্যা আমার একটা কিতাব আছে, ইসলামী জিন্দেগি, ওখানে পাবেন। মোল্লা হেমায়েতের জন্য একটা কিতাব লিখছে, আকামের জিন্দেগি, ওখানে পাবেন। আমি এখানে যারা ওলামা হযরত আছে তাদের কাছে এই আবেদন রেখে বক্তব্য শেষ করতেছি যে আপনারা দোয়া কয়েনে এই ছয়টা বিষয়ে ব্যাখ্যা দিবেন, কারণ সাধারণ ভাইদের মাদ্রাসা দোয়া কয়েনে, সাধারণ মুসলমানদের মাদ্রাসা কোনটা? জুমার বয়ান। তাদের মাঝে পড়ার সুযোগ এখন নেই, তাহলে আপনি পরিকল্পিত বয়ান দেন যাতে আপনার বয়ানের মাধ্যমে এই ছয়টা বিষয়ের ব্যাখ্যা এসে যায়। কথা বুঝছেন? তা না হলে এদের ইমানের ত্রুটি থাকে, আমলের ত্রুটি থাকে, তো আপনাকে আমাকে দায়ী করা হবে। আপনাকে আমাকে এই জন্য আল্লাহ বানাইছে যাতে পাবলিক দিন শিখতে পারবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين